আমাদের আজকের গল্পটি ভয়ের। গল্পে সদ্যজাত শিশু নিয়ে কিছু আতঙ্কের দৃশ্য রয়েছে, নিজ দায়িত্বে শুনবেন। মিডনাইট হরর স্টেশনের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে। শুনতে থাকুন শ্রীতমা সেনগুপ্তের ভয়ের গল্প কালো। কোথায় যেন পড়েছিলাম, সদ্যজাত শিশুদের চোখ দিয়ে নাকি জল বেরোতে পারে না। কাঁদতে পারে, চিৎকার করতে পারে, কিন্তু কাঁদার জন্য টিয়ার গ্ল্যান্ড তখনও তৈরি হয় না তাদের। আচ্ছা, কোন শিশু কি চাইলে কান্না নকল করতে পারে, চাইলে কিছু গোপন করতে পারে, চাইলে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে? শুনতে থাকুন শ্রীতমা সেনগুপ্তের ভয়ের গল্প কালো।
প্রবল যন্ত্রণায় বেঁকে যাচ্ছে বউটা, বাইরে অঝরে বৃষ্টি পড়ছে, সাথে দমকা হাওয়া। সেই শেষ বিকেলে ব্যথা উঠেছে বিয়োবার নাম নেই। দু গা পরে থাকা তারা ঠাইয়ের হাত যশ খুব, পাঁচটা গায়ে তার ডাক পড়ে। সেই দু গা পেরিয়ে আসা তারা অবধি যেন হাল ছেড়ে বসে পড়েছে। তার যা জানা ছিল সব বিদ্যে সব করা হয়ে গেছে, বাচ্চা আর বেরোয় না। একে তো সময়ের আগেই ব্যথা উঠেছে, তা তারা ধাইয়ের কাছে নতুন কিছু নয়। সাত মাস আট মাস এমনতর সময়ের আগে অনেক পোয়াটির বাচ্চা হয়ে যায়, বাচ্চা কমজোর হয়, কখনো বাঁচেও না। কিন্তু মা এত কষ্ট পায় না, এ যে কি হচ্ছে আসলে এই গাঁয়ের বাচ্চা তো।
ও ধাইমা, ও ধাইমা, কি বুঝছো গো?
কিছুই বুঝতেছি না গো বাপ, বিকেল থেকে আমি তার যন্ত্রণায় মতি বসল। পোয়াতি হয় বউ কোন বুকের পাটায় কে জানে বাপু।
আর বাচ্চাটা?
বাসার নরম সরম দ্বীপ আসে, এইবার মাটা বাঁচলি হয়।
মুখটা শুকিয়ে গেল নরেনের, এমনটা তো হওয়ার কথা নয়। কি বলে তারা ধাই, তার প্রথম সন্তান এটা, জেদ করে পোয়াতি হয়েছে বউ, নয়তো এই গায়ে বসে থেকে কজন সাত করে পোয়াতি হয়। বউটাকে সে বড্ড ভালোবাসে, জেদের কাছে কিছু বলতেও পারেনি সেই বউ।
ও দাইম, ও দাইম, বউটাকে বাঁচাও।
অমনি বললে হয় বুঝি, চেষ্টা তো করছি বাপ সেই থেকে।
পয়সার বেতন পোয়াতি এত ঝামেলি হওয়ার কথাই না। ওর পা দুটো ঘষ দেখি, ঠান্ডা মেরে গেছে তো।
ফের কুঁকিয়ে বেঁকে গেল বউটা। তারা ধাই ওপর পেটে হাত দিয়ে নিচের দিকে চাপ দিতে থাকলো বিশেষ কায়দায়। নরেন বউয়ের পায়ের তলা ঘষছে দুহাত দিয়ে, বরফ ঠান্ডা হয়ে আছে পা দুটো, রক্ত চুঁয়ে পড়ছে অনেকক্ষণ ধরে। প্রবল বেগে বিদ্যুৎ চমকাল, আচমকাই নরেনের মনে হল সে ভিজে যাচ্ছে।
এই জল ভাঙতেছে, জল জল, সরো 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 সরো, বাইরে যাও তো, বাইরে যাও, গরম জল বসাও গিয়ে শিখবে, যাও যাও।
তাড়াতাড়ি নরেন বাইরে এলো, বাড়িতে সে আর বউ ছাড়া কেউ নেই। বিকেল থেকে বেশ কবার গরম জল করতে হয়েছে, কেউ করার নেই। প্রতিবেশীদের ডাকলে হয়তো আসত, বউটাকে সবাই ভালোবাসে, কিন্তু নরেন এই বৃষ্টি বাদলে কাউকে খবর দেয়নি। আর মূল গাঁ থেকে বেশ দূরে ঘর, ঝড় বৃষ্টিতে কাদা ভেঙে মানুষকে কষ্ট দিতে ইচ্ছে করে না, আর এই অলক্ষণে কাণ্ড সে দেখতে দিতে চাইছেও না কাউকে। হঠাৎ নরেন পরিত্রাহী চিৎকার শুনতে পেল বউটার, যেন প্রাণটাই বেরিয়ে গেল। জলের ডেক্সি রেখে দৌড়ে গেল সে ঘরে। বউয়ের জন্য বুকটা কেঁপে উঠল কেমন যেন।
বাসাতে পারলাম না গো।
তোর বাপু বাড়াবাড়ি বুঝি না, কি যে দরকার ছিল ওই মুরুকে গিয়ে ওঠার।
ওহ মা, কতবার এক কথা বলবি।
আমার একেবারেই ভালো লাগছে না রাকা, তোর সবেতে জেদ। এই সময় একা একা এত দূরে।
কোথায় এত দূর মা, মোটে ঘন্টা তিনেকের রাস্তা। তাছাড়া আমি তো ইচ্ছে করে আসিনি, সরকারি চাকরি বদলি তো লেগেই থাকবে, তুমি জানো না সেটা।
সবই জানি, তবু তোমার গোমার তুমি ভালো লাগে না আমার। ছুটি অ্যাপ্লাই করলে কি হতো রে?
সামনে তো ছুটি নিতেই হবে, কেন খামোকা এখন নষ্ট করব ছুটিগুলো। তাছাড়া আমি তো ঠিক আছি, আমি তো অসুস্থ নই।
আমি যে গিয়ে থাকবো সেও তো তোমার।
আচ্ছা মা রাখছি, আমি রাতে কথা বলবো আবার। হ্যাঁ, কেউ বেল বাজাচ্ছে, বোধহয় চিকিৎসি এলো, রাখছি।
মাকে আর কথা বলার সুযোগ না দিয়েই ফোনটা কেটে দিল রাকা। এই এক অশান্তি চলছে তার জীবনে। সদ্য ট্রান্সফার নিয়ে এসেছে চণ্ডীপুরে, স্কুলের চাকরি কিছু করার নেই, কলকাতা থেকে যাতায়াত সম্ভব না, অগত্যা ঘর ভাড়া নিয়ে থাকা। এখনো জয়েন করেনি রাকা, অভি আগে এসে বাড়ি খুঁজে পাকা করে তবে রাকাকে নিয়ে এসেছে। কিন্তু তারও থাকার উপায় নেই, তার চাকরি কলকাতায়, প্রাইভেটের চাকরি, কত ছুটি নেবে। গায়েমুই করছিল অভি, রাকা বুঝিয়ে প্রায় ঠেলে পাঠিয়েছে। দুদিন থেকে সব গোছগাছ করে দিয়ে আজ ভোরেই গেছে অভি, একটা কাজের লোক অবধি ঠিক করে দিয়ে গেছে যার আজ আসার কথা। কাল থেকে রাকার জয়েনি। দরজা খুলতেই সামনে একটা কেলো কুলো মাঝ বয়সী বউ, ঢলঢলে মুখটা, দাঁতটা উঁচু, এক মুখ এসে বলল,
তুমি নতুন দিদিমণি? আমাকে কাজের জন্য বলেছিল দাদা বাবু।
হ্যাঁ, ভেতরে এসো।
ও মা, কি সুন্দর সাজিয়েছো গো দিদিমণি, খুব ভাল লাগছে।
দিদিমণি বলতে হবে না আমাকে।
ও মা, কি বলবো তবে?
আর যেসব বাড়িতে কাজ করো তাদের কি বলো?
কি যে বলো, এখানে কাজের লোককে রাখে গো, এ কি তোমার স্বর্গ দিদিমণি।
আচ্ছা বেশ, তুমি আমাকে বৌদি বলে ডেকো।
আইসা।
কি নাম তোমার?
ময়না।
আচ্ছা ময়নাদি, তুমি মনে হয় আমার থেকে বয়সে বড়ই হবে, দিদি বলবো কেমন? শোনো মা, তুমি ঘরের সব কাজ পারবে তো? আমি কিন্তু নোংরা একদম সহ্য করতে পারি না, বাসন মাজা, ঘর মোছা, কাপড় কাচা, সব সব তোমাকেই করতে হবে। ওয়াশিং মেশিনে কাজবে, আমি শিখিয়ে দেব।
সব পারবো গো বৌদি, আমরা কাজের মানুষ, কাজ করতে এসি আর কাজ পারবো নি, হে কি কথা। কাপড় আমি কুয়োতলায় নিয়ে গিয়ে আসার দিকে এসে দেবো, কারণ ও সব মেশিন পত্র লাগবে নি, দেখবে কেমন ঝকঝক করতেছে।
আচ্ছা বেশ, তাই করো। মাইনেপত্র নিয়ে কথা হয়েছে তো তোমার বড়ের সাথে? তোমার দাদা কথা বলে নিয়েছে, তোমার কিছু বলার থাকলে তুমি বলো।
মাইনেপত্র?
কেমন যেন ফ্যাল ফ্যাল করে তাকালো ময়না, সিঁথি ভরা সিঁদুর, কপালে সিঁদুরের টিপ ঘেঁটে গেছে, কানে গলায় নকল গয়না, হাতে শাঁখা পলা, শাড়িটা রং চটা। ভালো করে দেখল রাকা, বউটা পাগল নয় তো, কেমন যেন কথাবার্তা।
ওসব আমি জানিনি বৌদি, আমি কাজ যা বলবে করে দি যাবো।
উমা, তুমি কাজ করবে আর মাইনে জানবে না, টাকাটা তো তোমার রোজগারের। তোমার বর কি করে, কাজকর্ম করে কিছু?
ওই করে, যা হোক।
আর কথা বাড়ালো না রাকা, এদের সকলের প্রায় এক সমস্যা, বরগুলো নেশা ভাঙ করে পড়ে থাকে, বউগুলো খেটে মরে, এরাও বোধহয় তাই। যা পারে হোককে, তার কাজ ঠিক মতো করলেই হলো।
শোনো, কাল থেকে সাতটায় চলে আসবে, আমি ঠিক দশটায় বেরোবো, তার আগে সব সারতে হবে।
ঠিক আছে, ঘরটা মুছে দিয়ে যাই।
আজকে করে নিয়েছি আমি, তুমি কাল থেকে করো, আজকে এসো।
হাসতে হাসতেই ময়না এগিয়ে গেল দরজার দিকে, দরজাটা বন্ধ করতে যাবে রাকা, বউটা হঠাৎ বলে উঠল,
বৌদি তুমি তো পুরা তিন না গো।
হ্যাঁ,
কত মাস চলছে?
এই তো 5 মাস হবে।
মুখটা কেমন জলজল করছে যেন, উঁচু দাঁত আর কালো মাড়ি বেরিয়ে এসেছে, হাসছে ময়না, চোখ রাকার পেটের দিকে। হাসতে হাসতেই বলল,
দাদা বলি দিছে আলাদা করি তোমার যত্ন করতে।
তোমাকে নিয়ে বড্ড টেনশন হয় রাখা। আমি শনিবার তাড়াতাড়ি কাজ সেরে বেরিয়ে যাওয়ার চেষ্টা করব।
প্রত্যেক শনিবার আসার দরকার নেই অভি, এতদূর ট্রাভেল করা, তাও প্রতিটা উইকেন্ডে। সোমবার কত ভোরে ট্রেন তুমি জানো?
জানি, 3:15। ওটা সোমবার না রোববার রাত বলাই ভালো, এমন গেঁয়ো জায়গার ট্রেন অবধি নেই নিয়মিত, বাস তো ছেড়েই দাও।
গ্রাম তো, গেঁয়ো জায়গায় তো হবে।
সেই। আচ্ছা, ওই কাজের বউটাকে সব বুঝিয়ে দিয়েছো তো? কাল কখন আসবে?
আমি সব বলে দিয়েছি, কাল সকাল সকালেই আসবে। এই ভালো কথা, তুমি ওর মাইনেপত্র নিয়ে কার সাথে কথা বলেছ? ওর বরের সাথে?
হ্যাঁ, কেন?
ও তো কিছু জানেই না, মাইনে যে দেয়া হবে সেটাও যেন জানে না দেখলাম, কি অদ্ভুত।
ওসব ওদের ঘরে হয়েই থাকে, তুমি টাকা দিয়ে দেবে সেটা নিয়েও কি করবে ওর ব্যাপার।
ঠিক আছে, এবার ঘুমো তুমি, আমার ঘুম পাচ্ছে, কাল ভোরে ওঠা আছে, রাখলাম গো।
আমার ফোন সারা রাত অন আছে, তুমি দরকার হলেই ফোন করবে। হ্যাঁ,
উফ, এত টেনশন করো না তো। গুড নাইট।
গুড নাইট।
ফোনটা বালিশের পাশে রেখে শুয়ে পড়ল রাকা, ঘুমে চোখ জড়িয়ে আসছে। 1980 সাল, একটা প্রকাণ্ড মাঠ, সেখানে একটা মন্দির। মন্দিরের গাটা শ্যাওলায় সবুজ হয়ে গেছে, অথচ প্রাচীন নয় মন্দির, নিয়মিত রক্ষণাবেক্ষণ হয়, তাও কেমন যেন কালো হয়ে যাচ্ছে মন্দিরের দেওয়াল। ভেতরে একটা মূর্তি বিরাজমান, কালো কোষ্ঠি পাথরের মূর্তি, স্পষ্ট মুখচোখ বোঝা যায় না, কুচকুচে কালো মূর্তিটা মসৃণ নয়, এবড়ো খেবড়ো, একটা শিশু মূর্তি এটুকু বোঝা যায়। এমন মূর্তি কোথাও কেউ দেখেনি বোধহয়, এমন কোনো আরাধ্য দেবতার কথাও শোনেনি কেউ। আসলে এর এক গল্প আছে। গ্রামের জমিদার ছিল পালরা, নরনারায়ণ পাল। সে অনেক আগের কথা। জমিদার ছিলেন ভীষণ প্রজাবৎসল, জমিদারি তো একটা সময়ে পড়া ছিল না, তবে মান্যিগণ্যি করত সবাই, গ্রামে তখন সোনার সময়। খুব ভালো মানুষ ছিল চণ্ডীপুরের মানুষ। জমিদার দেহত্যাগ করার পরও সব ঠিকঠাক চলছিল। পরবর্তী এক প্রজন্মের 2 ছেলে হয় পাল বংশে। রাজেশ্বর পালের 2 পুত্র সন্তান হয়। সময়ের সাথে তারা বড় হয়। বড় ছেলে সুরেশ কলেজে ভর্তি হয়ে কলকাতা গিয়ে বসবাস শুরু করল। তারপর সে আর বিশেষ ছুটি ছাটা ছাড়া আসেনি। কলকাতায় ভালো চাকরি পেয়ে যায়, সেখানেই বাড়ি কিনেছে শোনা যায়। গ্রামে থাকতে চায়নি আসলে, পড়াশোনায় মেধাবী ছিল ছেলেটা। ছোট জন ছিল ওই বংশের কলঙ্ক, অল্প বয়স থেকেই বকে যায় সে। নাম ছিল সোমনাথ পাল। বাপের অঢেল টাকা উড়িয়ে নেশাভাঙ করে পাখি শিকার করে অবশেষে তার তন্ত্র সাধনা করার শখ জাগে। হঠাৎ গায়েব হয়ে যায় কিছুদিনের জন্য, ফেরে 6 মাস পর, সাথে একজন গুরু। গায়ের লোক ভয় পায় এদের দেখে, এক গাল লম্বা দাড়ি, মাথায় ঝাঁকড়া চুল, চোখ টকটকে লাল, গলায় এক গাদা পাথরের মালা, পরনে কালো একটা কাপড় শুধু। সোমনাথ এসেই গ্রামের শ্মশানে বসতে শুরু করল রোজ রাত করে, সাথে ওই গুরু, কেউ ঘাঁটায়নি। হঠাৎ একদিন মাঝরাতে এক পরিত্রাহী চিৎকারে ঘুম ভেঙে গেল সবার। শ্মশানের দিক থেকে আসছে বাচ্চার কান্নার আওয়াজ আর চিৎকার, ছুটে গেল সবাই। গিয়ে যেটা দেখল, অতটাও দেখার জন্য প্রস্তুত ছিল না বোধহয় কেউ। একটা বছর দেড়েকের বাচ্চা, গলাটা কাটা, ঝুলছে কিছুটা ধড়ের সাথে। কার বাচ্চা কোথা থেকে এলো কিছু বুঝে ওঠার আগেই এক কোপে বাচ্চাটার ধড় থেকে মুন্ডু পুরো আলাদা করে দিল সোমনাথ। আঁতকে ওঠে গ্রামবাসী, কেউ কেউ চিৎকার করে ওঠে ভয়ে। তাদের দিকে তাকিয়ে অট্ট হাসিতে ফেটে পড়ে সোমনাথ।
আমার সৃষ্টি,
কদিন বাদেই মাধবের পোয়াতি বউটার অসময়ে ব্যথা ওঠে। ধাইমা আসার আগেই পেটের ভেতর মরে যায় বাচ্চাটা। তার কিছুদিন পর একই ঘটনা ঘটে জেলে পাড়ায়। দুটো বউ পোয়াতি ছিল, একজনের ভারী মাস, ব্যথা উঠতেই ধাইমা উপস্থিত। সব ঠিক ছিল, অথচ বাচ্চাটা বাঁচল না, ভূমিষ্ঠ হওয়ার কিছু আগেই মরে গেল। আর একটা বউ সদ্য পোয়াতি, তারও অসময়ে অসহ্য পেটে যন্ত্রণা, নষ্ট হয়ে গেল বাচ্চা। এমন পরপর ঘটতে থাকলো আরো কয়েকটা। তখন টনক নড়ল সকলের, এটা কাকতালীয় হতে পারে না, নিশ্চয়ই কিছু দোষ লেগেছে। ওই সোমনাথের করা কুকর্মের জন্যই হয়তো হয়েছে সব। সোমনাথকে তখন আর পাবে কোথায়? সে কোথায় চলে গেছে কে জানে। ওই ঘটনার কদিন পর হঠাৎ গায়েব হয়ে গেল সোমনাথ। কাজের লোক দুজন ছিল পাল বাড়িতে, সোমনাথ যেতে তারা কাজ ছেড়ে পালিয়ে আসে। তাদের থেকেই শোনা গেছিল দরজা বন্ধ করে সোমনাথ কথা বলতো কার সাথে যেন। কাজের লোকেদের ওর জন্য রান্না করতে বারণ করেছিল, অথচ রোজ সকালে সোমনাথের ঘরের বাইরে ইঁটো থালা রাখা থাকত, সেখানে উচ্ছিষ্ট লুচি, মাংস, মাছ, পোলাও, কে ওই খাবার দিত কে জানে। সোমনাথ নাকি ঘরের ভেতর চেঁচিয়ে কাকে ফরমাশ করত, মন্ডা এনে দে, জানলাটা খুলে দে, মড়ার খুলি নিয়ে আয়, টাটকা রক্ত আন, এই সব সবটাই শোনা যেত। আর আওয়াজ পাওয়া যেত নানান রকম। একদিন ভোরে উঠে কাজের লোক দুজন আবিষ্কার করে সোমনাথ ঘরে নেই। হাট করে খোলা তার ঘর, ঘরময় মড়ার খুলি, খাবার, পচা ইঁদুর, জমাট বাঁধা রক্ত, এসব দেখে ভয়ে পালায় লোক দুজন। সুরেশকে চিঠিতে জানানো হয় সব, গ্রামের লোকে উদ্যোগ নিয়ে করে, কিন্তু কোনো জবাব আসে, সুরেশও আসেন। ধীরে ধীরে বাড়িটা পোড়ো বাড়ি হয়ে যায়, বট অসহ্য গজায়। অনেকের ধারণা সোমনাথ খেয়ালের বসে ওসব করেছিল, নির্দিষ্ট কারণ ছিল না কোথাও, জানার উপায় ছিল না কোথায় সোমনাথ, আর থাকলেও তাকে গিয়ে ধরার সাহস ছিল না কারো। সব শুদ্ধু গিয়ে পড়ল বটেশ্বর ভট্টাচার্যের কাছে। গায়ে প্রবীণ মানুষ, কিছু পড়াশোনা আছে, পৌরোহিত্য করেন বহুকাল। গাঁ শুদ্ধ লোক গিয়ে ধরল, কিছু বিধান দিন। তিনি এক রাত সময় চাইলেন, পরদিন সকালে দিলেন বিধান।
কাচ্চা কালুয়া প্রকট হয়েছে, সোমনাথ জাগিয়ে গেছে তাকে। কাচ্চা কালুয়া ভীষণ অবাধ্য, জেদি আত্মা, তাকে আনা সহজ হলেও ফেরত পাঠানো মুশকিল। তার নিজের মর্জি না হলে সে যায় না, মালিকের কথা মতো সব করবে সে, কিন্তু রুষ্ট হলে সে মালিককেও ছাড়বে না।
গায়ের হতবাক মানুষ কিছুই যেন বুঝল না। একজন বলে উঠল,
কে কাচ্চা গালুয়া?
ভয়ানক এক অপদেবতা, ছোট মৃত বাচ্চাদের মৃতদেহ দিয়ে তৈরি হয় কাচ্চা কালুয়া। অকাল মৃত্যু হলে আরো ভালো, এদের জ্বালাতে হয় তন্ত্র মতে। খুব উচ্চমানের তন্ত্র নয়, বরং নিম্নমানের কাজ।
এখন তাহলে উপায় ঠাকুর মশাই?
ভট্টাচার্যের বিধান মতো মন্দির তৈরি হওয়া স্থির হয়। সকলে টাকা দিল, চাঁদা উঠেছিল ভিনগা থেকেও। সেই থেকে নিত্য পুজো। ভেতরে মূর্তি হিসেবে কালো পাথরের একটা বাচ্চার মূর্তি, উদ্দেশ্য তাকে শান্ত রাখা। ঠিকঠাক চলছিল সব, সবাই ধরে নিয়েছিল কাচ্চা কালুয়াকে শান্ত রাখা গেছে। কিন্তু কয়েক মাস হল সব বদলে গেছে। সেদিন নিত্য পুজোর জন্য মন্দির খোলেন ঠাকুর মশাই, তারপরে পরিত্রাহী চিৎকার করে ওঠেন, ছুটে যান গ্রামের দিকে। সকলে এসে দেখে শিশু মূর্তিটির কোলের অংশটা ভেঙে গেছে। মূর্তি পড়ে যায়নি, যেমন ছিল তেমনই আছে, শুধু কোলের কাছটা ভাঙা। সবাই ভেতরে ভেতরে ভয় পেলেও কি বলবে বুঝে উঠতে পারে না। ঠাকুর মশাই বলতে থাকেন, ফের বটেশ্বর ভট্টাচার্যের কাছে ছুটে গেল সবাই। ওনাকে চিন্তিত মনে হল সবটা শোনার পর। কিছুক্ষণ চুপ থেকে তিনি বললেন,
খুবই অমঙ্গল হতে চলেছে। কাচ্চা কালুয়া দুষ্ট কোনো কারণে, তাকে সন্তুষ্ট করতে হবে।
কিভাবে?
উত্তর জানা নেই। 2022 সাল। মুখের ভেতরটা তেতো হয়ে আছে রাকার, বমি হয়েছে ঘুম থেকে উঠেই, পিত্ত বমি, তাই তেতো মুখটা। জল খেলো রাকা, মর্নিং সিকনেস বোধ হয়, আগে হয়নি, আজ প্রথম হল। হাঁপাতে হাঁপাতে চেয়ারে বসল রাকা। ঠিক তখনই বেল বাজল।
বৌদি, এসে গেছি।
এক মুখ হাসি নিয়ে দাঁড়িয়ে ময়না, সময় জ্ঞান আছে বউটার, সাতটাও বাজেনি এখন চলে এসছে।
বৌদি, চা বসাই?
বসাও, দুটো বিস্কুট দিও, আর তোমার জন্যও করো।
আর কথা না বাড়িয়ে রান্নাঘরে ঢুকে গেল ময়না। ঝপাঝপ রাতের এঁটো বাসন কটা মেজে চা বিস্কুট নিয়ে চলে এলো।
আমি চা খেয়ে ভাত বসিয়ে দিই, কি রান্না করবো বৌদি?
ফ্রিজে মাছ আছে, মাছের ঝোল আর ভাত, আমাকে তাড়াতাড়ি বেরোতে হবে।
আইসা।
আচ্ছা ময়নাদি, এখানে আশেপাশে মাংসের দোকান আছে নাকি গো?
না তো, মাংস তো সেই বাজারে, কেন তুমি খাবে?
আরে না না, তোমার দাদা কিনে দিয়েই গেছে। আসলে সকাল থেকে কেমন যেন গন্ধ পাচ্ছি, ওই মাংসের দোকানে যেরকম গন্ধ পাওয়া যায় না, ওই রকম, তাতেই বমি হয়ে গেল বোধ হয়।
উত্তর দিল ময়না, তড়িঘড়ি উঠে পড়ল। স্কুলটা বেশ পছন্দ হয়েছে রাকার। কি সুন্দর শান্ত চারপাশ, কত গাছপালা, ছাত্রের সংখ্যা খুব বেশি না, টিচারদের ব্যবহার ভালো। প্রথম দিন তিনটে ক্লাস নিল রাকা, জীবন বিজ্ঞানের দিদিমণির পড়ানো বোধহয় ভালোই লাগলো এদের।
দিনটা বেশ কাটলো যেন, টিচার হেড স্যার সবাই বেশ কোঅপারেটিভ মনে হল। তাড়াহুড়ো করে যাবার দরকার নেই বললেন হেড স্যার, আর ছাত্রগুলো বেশ ভালো, শান্ত, পড়িয়ে মজা পেলাম আমি। ওরাও বোধহয় একমাত্র দিদিমণির কাছে পড়ে মজা পেয়েছে।
কোনো ফিমেল টিচার নেই?
না, তোমাকে তো আমি আগেই বলেছিলাম, মনে নেই? আমি তোমাকে বলেছিলাম যে আমি একা, স্টাফ আছেন, ক্লার্ক একজন মহিলা, আর এছাড়া ওই দুজন মাসি আছে।
আচ্ছা ঠিক আছে, এখন তুমি রেস্ট নাও তো, ঘুম দাও একটু। তোমার ময়না দিদি কখন আসবে?
সন্ধ্যের পর আসার কথা।
ভালো করে রান্না করিয়ে নিও, যা খেতে ইচ্ছে করবে করিয়ে নিও।
হ্যাঁ রে বাবা, হ্যাঁ রাখলাম, পরে কথা হবে আবার, টাটা।
টাটা।
মাকেও একটা ফোন করে নিল রাকা, সবই বলল। শুধু অভি আর মাকে বলল না সকালে বমি হওয়ার ব্যাপারটা, খামোখা চিন্তা করবে। গা ধুয়ে এক কাপ কফি করে নিয়ে বসল রাকা। সাথে কিছু কুকিজ। এক চুমুক দিয়েছে, ঠিক তখনই আবার সেই কাঁচা মাংসের উৎকট গন্ধটা নাকে এসে লাগলো। ফের বেসিনে গিয়ে হড়হড় করে বমি করে ফেললো রাকা। শুয়ে রয়েছে রাকা, ঘর অন্ধকার, ময়না রান্না করছে রাতের, এতক্ষণ বসে রাকার চুলে বিলি কেটে দিয়েছে, হাত পা একটু টেপাটেপি করেও দিয়েছে। রাকা নিষেধ করেছিল, শোনেনি, মহিলার আন্তরিকতা আছে, মানতেই হবে।
বৌদি, শরীর এখন কেমন লাগবে?
দরজায় ময়না।
ভালো, তোমার রান্না বান্না হয়ে গেছে তো? তুমি বাড়ি চলে যাও ময়নাদি, আর রাত করো না।
বলছিলাম বৌদি, আজ রাত্রিটা থাকবো তোমার কাছে, পুয়াতি মানুষ, শরীরটাও জুত নাই।
না না, তোমাকে এত কষ্ট করতে হবে না, আমি একাই পারবো থাকতে, তোমার সংসার ফেলে থাকার কোনো দরকার নেই, তুমি যাও।
কি আর সংসার, ওই তো স্বামী একটা, তাও কখন ঘরে ফেরে ঠিক নাই, আমি রেঁধে রেখেই এইছি, খেয়ে নে বেশি।
হাতুর কাঁসা, মাটি কাঁসা, কাঁসা পিঠের সাও, নারী কেটে রক্ত দেব, কালো হাত ইয়াও।
বিড়বিড় শব্দে ঘুম ভেঙে গেল রাকার, ধাতুস্থ হতে সময় লাগলো একটু। ঘরে সবুজ আলো জ্বলছে, মাটিতে বিছানা পাতা হয়েছিল ময়নার, বিছানা ফাঁকা, দরজা ভেজানো, কান পেতে রইল কিছুক্ষণ রাকা, আবার শুনল সেই কথাগুলো। বিছানা থেকে নেমে পা টিপে টিপে এগোলো রাকা, সারা বাড়ি লাইট অফ, রান্নাঘর থেকে একটা আলোর মতো আসছে, সেদিকে এগোলো রাকা। উঁকি দিতেই সে হতভম্ব হয়ে গেল, একটা মাটির প্রদীপ চলছে, তার সামনে ময়না বসে আছে, ক্রমাগত ওই ছড়াটা আউড়ে যাচ্ছে, ওর হাতে একটা কালো রঙের কিছু তাল, বোঝা যাচ্ছে না ঠিক কি ওটা, সেটা ডান হাতের তালুতে নিয়ে চটকাচ্ছে আর ছড়ার মতো করে ওই লাইনগুলো বলেই চলেছে। সবে ওকে ডাকতে যাবে রাকা, তার আগেই পেছন ঘুরে তাকালো ময়না। প্রদীপের আলোতেও বোঝা যাচ্ছে এলো চুল, মাড়ি বের করে হেসে বলল,
গুমতি দাও বৌদি, পেটের কথা ভাবতে হবে তো।
ঠিক তখন বিকট সেই কাঁচা মাংসের গন্ধটা নাকে এসে লাগল, এমন তীব্র গন্ধটা যেন কোনো মাংস কাটার দোকানের সামনেই দাঁড়িয়ে রাখা, যেন সেই দোকান পরিষ্কার হয়নি বহুদিন। মাথাটা কেমন ঘুরে গেল রাকার।
আর একটু সহ্য করলো বোন, এই তো এলো, আর একটু সাপ দে দেখি।
ধাইমা বসে আছে, ঠিক সময় ব্যথা উঠেছে বউটার, যা ভাবগতিক যখন তখন হয়ে যাবে। হাত পাখা দিয়ে বউয়ের মাথায় বাতাস করছে শাশুড়ি, বউয়ের মা মেয়ের কপাল মুখ মুছে দিচ্ছে, থেমে যাচ্ছে বউটা খুব।
এই তো এই তো এই তো হয়ে গেছে। ও বৌমা বৌমা, দেখো গো তোমার পেটের ধন। ওরে কে, কোথায় আছিস? মিষ্টি আনতে যা। ও ধাইমা, ধাইমা নাতি না নাতনি গো?
ধাইমা কোনো কথা বলল না। বউটা ভীষণ ক্লান্ত, চোখ জুড়ে আসছে, তবু মনে হচ্ছে বাচ্চাটাকে দেখে একবার।
দাঁড়াও এদিকে এসো একবার।
ধাইমার গলায় কি ছিল কে জানে। শাশুড়ি আর মেয়ের মা দুজনেই ঝুঁকে পড়ল, নাড়ি কাটা হয়নি এখনো। ধাইমার দুহাতে একটা কুচকুচে কালো বাচ্চা, ছেলে না মেয়ে চট করে বোঝা যায় না, যেন কাক একটা। হতভম্ব হয়ে তাকিয়ে রইল দুজন।
কাঁদছে না কেন বাছা বলো?
ক্লান্ত বউটা বলল। ঠিক তখনই মেয়ের মা টুকরে উঠল। নিয়ম মতো বাচ্চাটাকে মাটির নিচে পুঁতে দেওয়া হয়েছে। মন মেজাজ ভালো নেই কারো। বউটা অজ্ঞান হয়ে যাচ্ছে বারবার, থমথম করছে পাড়াটা, তবু সবাই সান্ত্বনা দিচ্ছে, আবার হবে, ও কিছু নয়, এরকম তো কত হয়। কিন্তু মনে মনে সবাই জানে ব্যাপারটা অদ্ভুত, এমনটা হয় না। বাচ্চাটাকে যখন মাটি দিতে নিয়ে যাওয়া হলো, অনেকেই দেখেছে কুচকুচে কালো কি একটা, যেন হাত পা সবই আছে, মানুষ বলে বোঝা যায়, কিন্তু এমন কালো, আর চোখ দুটো কি বড় বড়, আধ বোঝা হয়ে আছে। শত চেষ্টাতেও চোখ দুটো বোঝানো যায়নি বাচ্চাটার। এরপরে ঠিক একই ঘটনা ঘটল ঘোষ পাড়ায়, ঠিক আগের ঘটনার পুনরাবৃত্তি। তারপর আরো তিনটে, প্রায় এক বছরের মধ্যে এতগুলো ঘটনা। নড়ে চড়ে বসল সবাই, আবার বটেশ্বর চাটুজ্যের শরণাপন্ন হল সবাই। কিন্তু ততদিনে তিনি বেশ অসুস্থ, যাবার আর বেশি দেরি নেই বোঝাই যায়। ঘর ঘরে গলায় যা বললেন তা এই রকম।
কাঁচা কালুয়ার অভিশাপে হচ্ছে হয়তো, আমি যা জানতাম তা তোমাদের বলেছিলাম। এখন মনে হচ্ছে আদৌ তুষ্ট হয়নি কাঁচা কালুয়া। এ থেকে আর কোন মুক্তির উপায় আমার জানা নেই। জানার মতো শরীরের অবস্থা নেই।
কদিন পর থেকেই গ্রামে দেখা যেতে থাকলো কালো কালো বাচ্চা, ছায়া যেন, এই আছে এই নেই। কারো দরজায় টোকা পড়তে থাকলো, দরজা খুলতে দেখা যেত কালো ছোট পায়ের ছাপ, কারো উঠোনে হামাগুড়ি দিতে দেখা যেতে লাগলো, কোথাও হাঁটতে দেখা গেল। সবই সদ্য ভূমিষ্ঠ বাচ্চা, তারাই হাঁটছে, হামা টানছে, হাসছে, কাঁদছে। রাতে একত্রে বাচ্চার কান্নার আওয়াজ করতে লাগলো গ্রামে, ভয়ে কেউ বিকেলের পর বেরোত না বাইরে। এরই মধ্যে একদিন দেখা গেল বটেশ্বর চাটুজ্যে মোড়ে পড়ে আছেন কালুয়ার মন্দিরের চাতালে। সেদিন সবাই এও খেয়াল করল কালুয়ার ভাঙা কোল যেন আরো ফেটে বড় হয়ে গেছে। ২০২২ সাল, ক্লাসগুলো আজ মন দিয়ে নিতে পারল না রাকা। কাল রাতের ঘটনাটা কিছুতেই ও বলতে পারছে না। তারপর আজ সকালে ময়না যা বলল সে আদৌ বিশ্বাসযোগ্য? মহিলা কি খারাপ কিছু করছিল? তাকে মিথ্যে বলল সব, আর কি অদ্ভুত গল্প, যুক্তি, কি সব অভিশাপ, বলি, কাঁচা কালুয়া, এসব হয় নাকি? কিন্তু ময়না এমন ভাবে বলল ঠিক যেন অবিশ্বাস করতেও পারছে না।
ম্যাডামের কি শরীর খারাপ নাকি?
বাংলা স্যার অর্ণববাবুর কথায় নড়ে চড়ে বসল রাকা।
হ্যাঁ, না না, আমি ঠিক আছি। আচ্ছা স্যার, একটা কথা জিজ্ঞেস করব, আপনি কত বছর চাকরি করছেন এই স্কুলে?
এই তো 3 বছর চলছে।
ও, 3 বছর। একটা কথা বলছি, মানে আপনি যদি কিছু মনে না করেন।
আরে এত হেজিটেট করছেন কেন, বলুন না।
এই গ্রামের ব্যাপারে একটা অদ্ভুত কথা শুনলাম।
জানি কি বলবেন, এখানে সবাই জানে মোটামুটি।
আপনার বিশ্বাস হয়?
জানি না ম্যাডাম, সত্যি হতেও পারে। দেখুন, এটা তো সত্যি যে এই গ্রামে কোনো বাচ্চা নেই, বাঁচে না। এবার এটার সঠিক কারণ যে কি তা জানি না, আর এত জেনে কি লাভ বলুন তো। চাকরি করতে এসেছি, কবছর পর চলে যাব, কত জায়গায় কত রকম গল্পই তো থাকে।
অভিকেও জানিয়েছে রাকা সবটা। গতকাল রাতে ময়নার করা ওই অদ্ভুত কাজ, আজকের সাফাই, সাফাই বলেই মনে হচ্ছে যেন রাকার। একবার বিশ্বাস করতে ইচ্ছা করছে, আবার যুক্তিবাদী মন মানছে না। ময়নার কথা মতো সে তার বাচ্চাকে ভালো রাখার জন্য সব করছিল, যাতে তার কোনো ক্ষতি না হয়। তার আগে শোনালো এই গ্রামের অদ্ভুত গল্প, এর মাঝেই ফোনটা বেজে উঠল। অভি।
হ্যাঁ বলো।
আমি আজ রাতে আসছি বুঝলে।
কাল তোমার অফিস না?
বেরিয়ে যাবো সকালে, লেটে ঢুকবো অফিসে, ময়নার বরের সাথে কথা বলবো।
বেশ, রাতের খাবার করে রাখতে বলবো, সাবধানে এসো।
রাতে শুয়ে আছে ওরা, অভি একেবারে ময়নার বাড়ি হয়ে এসেছে।
তুমি তো চিকেন ভালোবাসো, খেলে না কেন?
গন্ধ লাগছে খুব, আমি বিচ্ছিরি কাঁচা মাংসের গন্ধ পাই। বাদ দাও এসব, ময়নাদির বাড়িতে কি হলো বলো?
ওর বরকে বললাম সব, কাল রাতে ও কি কি করেছে সব বললাম। ময়নাদি নিজেও সামনেই ছিল, ওর বড় একই কথা বললো যেটা ময়নাদি তোমায় বলেছে। তোমাকে, আমাদের বেবিকে প্রোটেক্ট করবার জন্য করেছিল, এদের নাকি এমনটাই বিশ্বাস। এখানে নাকি প্রেগনেন্ট মহিলা থাকে না, ডেলিভারি হয় না, তাই তোমার যাতে ক্ষতি না হয় সেজন্য করেছিল নাকি। লোকাল রিচুয়াল, যত সব গাঁজা খুঁটি। ওই ওর বরটাই গল্প করল।
ওর বর মদ গিলে ছিল না? সবসময় তো গিলে থাকে শুনি।
না কই, তেমন তো কিছু বুঝলাম না। দেখো অসুবিধা নেই, তুমি যদি বলো আমি ওকে বারণ করে দেবো। একা থাকো, ভয় টয় পেলে মুশকিল, কি করবো বলো? কালকে সকালে বারণ করে দিয়ে যাব, ও আমি 1 মাসের এক্সট্রা মাইনে দিয়ে দেবো না হয়।
না থাক, ময়নাদি যেমন কাজ করছিল করুক।
ঠিক তো, ভেবে বলো কিন্তু, আমি অন্য কাউকে খুঁজে আনবো। ঠিক
না রে বাবা, এবার ঘুমো।
আচ্ছা বেশ, তুমি ঘুমাও এবার, মাথায় হাত বুলিয়ে দিই, ঘুমিয়ে পড়ো।
অভির বুকের কাজ ভেসে শুলো রাকা, নিশ্চিন্ত লাগছে। ১৯৯১ সাল, ভীষণ বৃষ্টি পড়ছে, এক নাগাড়ে পড়ে চলেছে 8 দিন ধরে, বন্যা না হয়ে যায়। গ্রামের সকলের ভাড়ার প্রায় শেষের দিকে, কেউ বেরোতে পারছে না।
এমন কালের বৃষ্টি তো কখনো দেখিনি রে বা।
বৃদ্ধ গজানন নিজের বারান্দায় বসে বললেন, কেউ কোনো উত্তর দিল না। ছেলে আজ মাঠে বেরোতে পারেনি 8 দিন, সব ফসল ভেসে গেছে।
কি যে অলুক্ষণ নেমে এলো গায়ে, কি করে গেল এ সোমনাথ?
নকশা করো দাদা, তুমি মনে হচ্ছে ছিল না তখন গায়ে, দিব্যি তো চুপটি মেলে মজা লাগে।
আমি কি বলবো বা,
চুপ করে থাকো তাহলে, দেখেছো যেমন মজা করে।
মজা না রে বাপ, মজা না। কিন্তু ওর উপরে তখন কে কথা বলবে?
কথা শেষ হবার আগেই জল জমা উঠোনে ঝপাং শব্দে কি একটা পড়ল ওপর থেকে। কিছু বুঝে ওঠার আগেই সেটা মাথা তুলল। কুচকুচে কালো একটা বাচ্চা, অপরিণত, কাঁদতে থাকলো হঠাৎ, বিচ্ছিরি কান্না। হামা টেনে বাচ্চাটা এগিয়ে আসছে দালানের দিকে। ভয়ে পিছিয়ে এলো গজাননের ছেলে। বাচ্চাটা চিৎকার করে মোরা কান্না কাঁদছে আর হামাগুড়ি দিয়ে এগিয়ে আসছে। ঠিক তাদের দালানের সামনে এসে থেমে গেল, চোখ তুলে আকাশের দিকে চাইল একবার, তারপর আবার হামা টেনে চলে যেতে লাগল। কাঠ হয়ে বসেছিল গজানন। সবে স্বস্তির নিঃশ্বাস ফেলবে ঠিক তখন সামনের উঠোনে জমা জল টকটকে লাল হয়ে গেল। কিছু বুঝে ওঠার আগেই চিৎকার ভেসে এলো চারপাশ থেকে। আতঙ্কে বৃষ্টি মাথায় সবাই বেরিয়ে পড়েছে। সবাই যেন আলতা মেখেছে সারা শরীরে। আকাশ থেকে ঝড় ঝরিয়ে পড়ছে লাল রঙের জল, বলা ভালো রক্ত বৃষ্টি। তাতেই ভিজছে সবাই, সবার মুখ ভয়ে কাঠ। সব মানুষগুলোকে ঘিরে হাঁটতে লাগলো আট দশটা কালো বাচ্চা, সবকটার বয়স এক থেকে দু মাস। দিব্যি হেঁটে বেড়াচ্ছে তারা, খলখল করে হাসছে। বৃষ্টি মাথায় করেই ভিন গা থেকে তান্ত্রিকান্তে ছুটল কজন মিলে। সব শুনে সে আর আসতে চাইল না কিছুতেই। দিশে হারা চণ্ডীপুরের মানুষ কি করবে, কি করলে পরিত্রাণ পাওয়া যাবে ভেবে কুল কিনারা পেল না। ধীরে ধীরে অপরিণত কালো কালো বাচ্চাগুলোকে যখন তখন দেখা যেতে লাগল। তাদের কান্না হাসির চিৎকারে চণ্ডীপুর একটা আলাদাই জগতে পরিণত হল যেন, পৃথিবীর মধ্যে হয়েও পৃথিবীর বাইরে। গৃহস্থের ঘরের উঠোনে, বারান্দায়, টালির চালে যখন তখন হামা টেনে চলে তারা, কখনো একা, কখনো একসাথে, খলখলিয়ে হাসি বা চিৎকার করে কান্না। ২০২২ সাল।
কোনো ব্যথা বা ইরিটেশন কিছু আছে?
হ্যাঁ, চুলকো, কেমন কালো হয়ে গেছে স্কিনটা।
তুমি লিভ অ্যাপ্লাই করো, আমি গিয়ে নিয়ে আসবো তোমাকে, ডক্টর দেখাতে হবে।
আরে ধু, কোথায় কোথায় কি ডক্টর দেখায়? এটা স্কিনের সামান্য একটা কিছু ডিজিজ, প্রেগন্যান্সিতে এটা নর্মাল।
তোমার চেকআপের ডেটও তো আছে, একেবারে দুদিন আগেই না হয় চলে এলে, কি আছে?
না অভি, প্রচুর খাতা দেখা আছে, এখন ছুটি নেওয়া যাবে না। আমি ঠিক আছি, ওষুধ তো খাচ্ছি, চেকআপটা নেক্সট মাসে করে নেব।
পাগল নাকি, চেকআপ মিস করবে? প্লিজ রাখা, তুমি কিন্তু কথা দিয়েছিলে, তুমি একটা চেকআপও মিস করবে না, কথা দিয়েছিলে।
আমি ঠিক আছি অভি, আমার নিজের শরীর আমি বুঝবো না, আমি নেক্সট মাসে শিওর যাব। এখন এত খাতা দেখা, প্লিজ একটু বুঝো।
আচ্ছা, ওষুধগুলো প্লিজ নিয়ম করে খাও।
ফোনটা রাখার পর এলিয়ে পড়ল রাকা, শরীরটা ম্যাজম্যাজ করছে। অভিকে বলেনি কিছু, মাকেও না, অযথা চিন্তা করবে।
ময়নাদি, এক কাপ কড়া করে চা দাও তো, আদা দিয়ে।
সাথে আর কিছু দিই বলদি?
না, তুমি শুধু চা দাও।
দোকান বিস্কুট খাও, খালিসা খায় না, গ্যাস হয় গয় সময়।
সত্যি বলতে রাকা ঠিক একা থাকার অসুবিধা কিছু বুঝতে পারছে না এই মহিলার জন্য। হয়তো এর জন্যই মা বারবার আসতে চাওয়া সত্ত্বেও বারণ করেছে রাকা। মহিলা এত যত্ন করছে ওর, রাতে মাঝে মধ্যে থেকেও যায় ময়না।
আচ্ছা ময়নাতে, একটা কথা আমাকে বলো তো, এই গ্রামের এই যে অভিশাপ, কালুয়া, এগুলো আদৌ সত্যি নাকি লোকমুখে শোনা?
চা খেতে খেতে জিজ্ঞেস করে রাকা, হঠাৎ কি মনে হলো?
ও মা, তা মিথ্যে হবে কেন?
সব সত্যি গো, ও সব নিয়ে ভেবোনি তো তুমি।
তুমি দেখেছো কখনো?
না, আমি তো এনাদের দেখিনি, তবে আমার বর দেখেছে, গ্রামের অনেকে দেখেছে।
এই তো তুমি নিজে দেখনি, তার মানে সবটা শোনা।
না গো বৌদি, শোনো না, তোকে দেখিনি কেবল, এই গায়ে কোনো মেয়ে পুয়াতি হয়ে থাকে না তো, সব চলি যায় বাপের বাড়ি, ভাইসা বিয়ে তবে আসে, তখন আর বিপদ নাই।
আর ওই যে নাকি ঘুরে বেড়াতো আগে যেখানে সেখানে, তেনারা মানে ওই কালো কালো,
চুপ চুপ, নাম নেওনি, সেসব এখন নাই, কেউ পুয়াতি হয়ে বেশি দিন থাকলে বা বিয়ে হলেই হতো, এখন তো সবাই যে যার মতো চলি যায়, ভাইসা কোলে ফিরে আসে। তোমার পেটে কি হয়েছে গো বৌদি, তখন থেকে চুল কইস?
রাকার পেট লক্ষ্য করে বলল ময়না,
কে জানে চুল কুচ্ছে শুধু।
ততক্ষণে রাকার দিকে এগিয়ে এসেছে ময়না, পেটের বাঁদিকের বেশ কিছুটা অংশ কালো মতো হয়ে গেছে, কালশিটে গাঢ় হলে যেমন হয়, হাত রাখল ময়না, খসখসে মতো চামড়া, হালকা করে চাপ দিল আঙুল দিয়ে, ভেতরটা শক্ত ইঁট যেন। রাকা খেয়াল করল দাগটা ছড়াচ্ছে।
সবাই লেখ, হয়ে গেলে খাতা জমা দিবি।
চেয়ারে বসলো রাকা, খুব ক্লান্ত লাগছে আজ, কিন্তু ক্লাস করাতেই হবে, দু মাসের মধ্যে এদের হাফ ইয়ারলি পরীক্ষা, সিলেবাস শেষ করতে হবে। সে খেয়াল করেছে ছেলেগুলোর পড়াশোনায় মন আছে দু একজন বাদে, বোঝালে বোঝে, দিদিমণির কাছে এসে পড়তে এরা ভালোবাসে, এদের পড়িয়ে শান্তি আছে। হাই উঠছে রাকার, ঘুম ঘুম পাচ্ছে, সামনে তাকিয়ে দেখল প্রতিটা বেঞ্চে ছেলেগুলো হাঁ করে বসে আছে, অবাক হয়ে দেখছে ওকে।
কি ব্যাপার, হাঁ করে বসে আছিস কেন সব? কি হলো, কি পড়া তৈরি করে আসিসনি? কাল এই চ্যাপ্টারটাই তো দিয়েছিলাম, সেখান থেকেই তো প্রশ্ন দিয়েছি, তাহলে?
কেউ কোনো উত্তর দিল না, আবার লিখতেও শুরু করল না।
কি মুশকিল, কিছু বলছে না, আমি কিন্তু ভীষণ শাস্তি দেব, সবাইকে দাঁড় করিয়ে রাখবো, একবারে কান ধরে দাঁড় করিয়ে রাখবো, একজনও পড়া করে আসিসনি, কালকে অত করে বুঝিয়ে দিলাম, বুঝতে পারিসনি কালকে তোরা?
মাথা নেড়ে হ্যাঁ বলল প্রায় সবাই।
তাহলে কি আশ্চর্য, পড়িসনি কেউ বাড়িতে, একটা প্রশ্নেরও উত্তর লিখতে পারবি না, একজনও না?
আবার সবাই চুপ। এবার মাথাটা গরম হলো রাকার, এরা এমন করে না কখনো, আস্তে আস্তে বদবুদ্ধি দেখাচ্ছে নিশ্চয়ই। সামনের বেঞ্চিতে বসা একটা ছেলেকে ডাকলো রাকা,
শ্যামল উঠে দাঁড়া, বল পড়ে আসিসনি কেন?
ছেলেটা উঠে দাঁড়িয়েছে সঙ্গে সঙ্গে, ঘাড় নিচু করে দাঁড়িয়ে রইল।
দাঁড়িয়ে থাকবি না, চুপ করে উত্তর দে।
তাও ছেলেটা চুপ। এবার ভীষণ রাগ হলো রাকার, বলল,
এই প্রশ্নের উত্তর ছুটির পর লিখে আমাকে জমা দিয়ে তারপর সবাই বাড়ি যাবি, প্রতিটা উত্তর দেখে দেখে তিনবার করে লিখবি, যতক্ষণ লাগে লাগুক, তোরাও থাকবি আমিও থাকবো, আমার সামনে বসে লিখবি।
টিফিনের ঘন্টা পড়ল, ক্লাস থেকে বেরিয়ে গেল রাকা, রাগ হচ্ছে খুব, এরকম করলে রেজাল্ট ভালো হবে কি করে?
জীবন বিজ্ঞান দিদিমণি, আপনাকে হেড স্যার ডাকছে।
টাফ রুমে বসেছিল রাকা, এই পিরিয়ড ওর অফ, টিফিন খেতে পারেনি, খেতে ইচ্ছেও করেনি, ব্রেড বাটার কলা সন্দেশ দিয়েছে ময়নাদি গুছিয়ে যত্ন করে, আসার সময় ভাতও খেতে পারেনি একদম, খুব গন্ধ লাগছে আজকাল খাবারে।
স্যার আসবো?
আরে আসুন আসুন ম্যাডাম, বসুন।
সামনের চেয়ারে বসলো রাকা,
বলছি আপনার শরীর ঠিক আছে তো? মানে অসুস্থ বোধ করলে লিভ অ্যাপ্লাই করে দিন ম্যাডাম, কোনো সমস্যা নেই, আমি অ্যাপ্রুভ করে দেবো, কদিন না হয় বাড়ি থেকে ঘুরে আসুন।
লিভ নেব কেন, সামনে হাফ ইয়ারলি
না, মানে আপনি অসুস্থ কিনা তাই।
অসুস্থ? কি বলেছে স্যার? আমি একদম ঠিক আছি।
ম্যাডাম, 7B এর ক্লাস ছিল আজ আপনার?
হ্যাঁ, এই তো টিফিনের আগেই।
তো বলি, কিছু হয়েছে সেখানে?
এবার বুঝতে পারল রাকা, এই হলো গ্রামের স্কুল, কিভাবে এদের উন্নতি হবে। ছুটির পর পড়া দিয়ে যেতে বলেছে যেই, অমনি এসে নালিশ হয়েছে। হেড স্যারও আবার সে কথায় নাচছেন, অদ্ভুত। একটু বিরক্তি নিয়েই রাকা বলল,
স্যার থ্যাংক ইউ ফর ইউর কনসার্ন, কিন্তু প্লিজ আমার ক্লাসের ব্যাপারটা আমাকে দেখতে দিন। ওরা পড়া করে আসেনি, আমি তাই শাস্তি দিয়েছি। ছুটির পর পড়া দিয়ে তারপর যাবে।
কি পড়া দেবে ওরা? আপনি যে প্রশ্নের উত্তর চেয়েছেন সেগুলো?
হ্যাঁ, গতকাল এই চ্যাপ্টার আমি পড়িয়েছি ওদের।
ম্যাডাম, আপনি কি লিখেছেন বোর্ডে জানেন? জীবন বিজ্ঞানের কোয়েশ্চেন।
অফ কোর্স।
আর ইউ শিওর?
কি বলছেন?
নিজের মোবাইলটা ড্রয়ার থেকে বের করলেন হেড স্যার, একটা ছবি খুলে রাখলেন রাকার সামনে। ছবিতে ব্ল্যাকবোর্ড, তাতে লেখা, খোকন খোকন ডাক পাড়ি, খোকন গেছে কার বাড়ি, খোকন গেছে শ্মশান ঘাটে, মাংস রাঁধে মরার খাটে। হাতের লেখাটার আকার, ও অবাক হয়ে দেখছে লেখাটা, এটা লিখেছে ও বোর্ডে। হেড স্যার ও অবাক হয়ে তাকিয়ে আছেন রাকার দিকে।
অ বৌদি, কা বাদি?
না গো, পরে খাব।
অনেক রাত হলো, আর কখন খাবে? টিফিনও তো খাওনি।
এখন খিদে নিয়ে পেটটা ব্যথা করছে।
একটু তেল মালিশ করে দি।
দাও।
রসুন থেতো করে সর্ষের তেলে ফুটিয়ে সেটা দিয়ে সুন্দর মালিশ করে ময়না। পায়ের পাতা দুটো ফুলেছে রাকার, সেখানেও মালিশ করে দিচ্ছে, পেটেও দিচ্ছে। ঘরে ছোট একটা সবুজ আলো জ্বলছে, রাকা চোখ বন্ধ করে রয়েছে। ফোন করেছিল অভি, ফোন ধরেনি, মায়ের ফোনও ধরেনি। ইচ্ছা করছে না কারোর সঙ্গে কথা বলতে, আরাম লাগছে রাকার। ঘুম এসে যাচ্ছে দু চোখ জুড়ে। রাকা খেয়ালও করল না, ওর পেটে হালকা হাতে তেল মালিশ করতে করতে ময়নার চোখ জল জল করছে, মুখময় একটা আনন্দ ছড়িয়ে পড়ছে। হাত দিয়ে টিপে টিপে দেখছে পেটের বাঁদিকটা, এই তো দিব্যি বোঝা যাচ্ছে। শক্ত বাঁকা আঙুলগুলো মালিশের ফলে ভেতর থেকেও যেন সাড়া দিচ্ছে ছোট্টটা। আঙুলগুলো নড়ছে, শক্ত শক্ত খুদে খুদে আঙুল নড়ছে। এই কি অবস্থা ঘরের? হতভম্ব হয়ে গেছে অভি, ডাকা ফোন ধরছে না, ধরলেও দায় সারা করে কথা বলে ফোন কেটে দিচ্ছে। ওদিকে ওর মা চিন্তা করছেন খুব, এত অফিসের চাপ ছিল মাঝখানে আসতেই পারেনি অভি। অফিস থেকে ট্যুরে যেতে হয়েছিল ব্যাঙ্গালোর, মিটিং ছিল, সেসব মিটতে মিটতে সময় লেগে গেল, গত সপ্তাহে আসতে পারেনি। দিন দশেকের মধ্যে এমন দেখবে কে ভেবেছিল? সারা বাড়ি নোংরা, চারদিকে আনাজের খোসা, মাছের আঁশ, ভনভন করছে মাছি। দরজা খুলতেই আগে চোখে পড়ল এগুলো, বিকট গন্ধ।
ময়নারি, এই ঘর কি পরিষ্কার করো না নাকি?
করি তো, বৌদি আবার সব এমন করি দেয়।
দুপুরবেলা এসেছে অভি, রাকা ফোন ধরেনি। ও ভেবেছিল অপেক্ষা করবে বাড়ির সামনে, কিন্তু দেখল দরজা ভেতর থেকে বন্ধ। বেল দিতে ময়নাদি খুলল। সপ্তাহের মাঝখানে এসেছে অভি, শুনল রাকা স্কুলে যায়নি, ঘরে আছে।
আপনি ভাত খাবেন তো দাদা বাবু?
না না, আমাকে নিয়ে ব্যস্ত হতে হবে না। রাকা কি ঘুমোচ্ছে?
হ্যাঁ, ডাকবো?
না না না, থাক ঘুমোক, তুমি সব পরিষ্কার করো দেখি। এখানে থাকা যাচ্ছে না, ফিনাইল দিয়ে মোছো সব।
রাকার ঘরের দরজা ভেজানো ছিল, আস্তে করে ঢুকল অভি, আর সঙ্গে সঙ্গে চমকে উঠল। এ কি অবস্থা ঘরের! হলুদ দেওয়ালে কালো রঙের কিছু দিয়ে কি সব লেখা! দরজা জানলা বন্ধ, তাই বোঝা যাচ্ছে না। সারা ঘরে একটা কাঁচা মাংসের আষ্টে গন্ধ। গাটা পাক দিয়ে উঠল অভির। রাকা ঘুমোচ্ছে, নাইট ল্যাম্পটা জ্বালল অভি। নাইটি উঠে গেছে হাঁটু অব্দি, পা ছড়িয়ে ঘুমোচ্ছে রাকা। পেটটা খুব বড় লাগছে না? এই তো সেদিন দেখে গেল।
কখন এলে?
হঠাৎ চোখ খুলে উঠে বসল রাকা, চমকে উঠল অভি।
আস্তে আস্তে আস্তে, উটোপাটি করে উঠছো কেন? লাগবে তো।
হাসল রাকা, তারপর বেড সুইচ দিয়ে লাইট চেলে দিল ঘরের। অভি অবাক হয়ে দেখল ঘরের দেওয়ালময় লেখাগুলো, আয় রে আয় টিয়ে নায় ভরা দিয়ে, নাও নিয়ে গেল বোয়াল মাছে, লাশ ভেসেছে নদীর কাছে। তা দেখে দেখে খোকন হাসে, একে একে সব আসবে এবার আমার মায়ের পেটের পাশে। কোথাও লেখা, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এই ঘরে আর বাঁচবে না রে কোনো ঘরের বউ। কোথাও লেখা, আমার পেটের খোকন সোনা রাক্ষস হয়ে হাসে, যে আসবে এই ঘরে সেও মরবে আমার পাশে। আবার কোথাও, আইকম বাইকম তাড়াতাড়ি খোকা যাবে শ্মশান বাড়ি, শ্মশান থেকে আনবে হাড়, সাজবে খোকা গলার হার। এক কুড়ি, দুই কুড়ি, তিন কুড়ি, চার, পেটটি ফুঁড়ে বেরোবেও গুনবে না দিন আর। কাজল বা কালো ছাই জাতীয় কিছু দিয়ে লেখা। রাকার আঙুলের দিকে চোখ গেল, নখগুলো ক্ষতবিক্ষত, রক্ত জমে আছে, নখ দিয়ে ঘষেছে দেওয়ালে, দেওয়াল জোড়া ঘষার দাগ, জায়গায় জায়গায় লালচে সেগুলো।
কি করেছো রাকা?
হাসল রাকা, শুকনো খটখটে ঠোঁট, রক্ত শূন্য মুখ।
তোমাকে আমি আজকে নিয়ে যাব, ডাক্তার দেখাতে হবে।
এবার হেসে গড়িয়ে পড়ল রাকা, তারপর কোকিয়ে উঠল একবার পেটে হাত দিয়ে, মুখ গুঁজে শুয়ে পড়ল ধপাস করে।
রাকা কি হয়েছে, শরীর খারাপ লাগছে, কি হলো রাখা?
শুয়ে শুয়ে আবার হাসতে লাগলো রাখা, হাসতে হাসতেই কোকিয়ে উঠতে লাগলো যন্ত্রণায়, পেটে হাত চাপা দিয়ে অস্ফুট স্বরে বলতে লাগলো,
সব ছিঁড়ে খুলে দিল ভেতরে বাবা, একেবারে রাক্ষস, হাতে পায়ে দুটোতেই নখ বড় বড়।
রাখা কি আবল তাবল বলছো!
হাসিতে ফেটে পড়ল রাকা, হাসির শব্দে ময়না ঘরে এসে হাজির।
ও আমার সব চিপিয়ে খেয়ে ফেলছে অভি, নাড়ি ভুড়ি অব্দি খেয়ে ফেলবে। উফ বাবা কি ভীষণ দাঁতের জোর, তুমি ভাবতে পারবে না। ও মা গো বাবা, আর কতক্ষণ এটা সহ্য করতে হবে আরে বাবা।
২০১১ সাল, মাথায় হাত দিয়ে বসে আছে নরেন। গায়ের থেকে এত দূরে এসে এই খাঁখা জায়গায় বাস করে গায়ের ছায়াটা অবধি না মারিয়েও শেষ রক্ষা হল না, এখান অবধিও ধাওয়া করল অভিশাপটা। ভেতর থেকে খুনখুনে কান্নার আওয়াজ, বউটা কাঁদছে, বুকটা ফেটে যাচ্ছে নরেনের। তারা ধাই একটা মোটা কাপড়ে মুড়ে নিয়ে এসেছে ওটাকে, পায়ের একটা পাতা বেরিয়ে আছে, কুচকুচে কালো বাঁকা।
বউকে কত বড় মুখ করে বলেছিলাম আমাদের সাথে এমনটা হবে না, আমরা তো অনেকটা দূরে আছি ওদের থেকে। কত শখ ছিল ওরা একটা ফুটফুটে বাচ্চা সংসারে ঘুরবে।
অভিশাপ কাটা নয় রে বা,
কিন্তু আমার বউটার যে বড় মা হওয়ার স্বর্গ দাইবা।
সব শখ কি মেটে রে বাপ, আর তো বাপের ঘরও নেই যে।
সত্যি নেই, এক বুড়ি পিসির কাছে মানুষ ময়না, সে বুড়ি মরে গেছে বিয়ের পর পরই। নরেনেরও তিন কুলে কেউ নেই, তাহলে বউ পোয়াতি হওয়ার পর কার কাছে যাবে, কোথায় গিয়ে বিয়োবে, এসব চিন্তা করেই তো এতদূর ঘর মাথা। তাতেও হল না, নিজের মাথার চুল ছিঁড়তে ইচ্ছা করে নরেনের। ময়নাটা বাড়িতে একা, মনটা ছটফট করছে, তবু এই অমোঘ আকর্ষণ ফেলে যেতে পারছে না নরেন। রাত ঘন হচ্ছে, বৃষ্টি থামার নাম নেই। এই জঙ্গুলে জায়গায় যে কোনো মানুষ থাকতে পারে তা ধারণাই ছিল না নরেনের।
শক্ত হও বাপ, শক্ত হও, ওঠো ওঠো, তুমি ভেঙে পড়লি বৌরেকে সামলাবে শুনি। তারে গড় দিয়ে সকাল, আমি না হয় তৎক্ষণ বউর কাছে আসি। যাও যাও,
বাচ্চাটাকে গোড় দিয়ে ভালো করে মাটি চাপা দিয়েছে সবে নরেন। বৃষ্টির জলের সাথে চোখের জল মিশে যাচ্ছে। কাউকে ডাকেনি, একাই এসেছে। ভেবেছিল ফুটফুটে বাচ্চা হবে, সবাইকে খাওয়াবে, ডেকে দেখাবে, কিন্তু কিন্তু কপাল।
আর কত কাঁদবি রে ধারা, কেঁদে কি হবে?
চমকে তাকায় নরেন। একটা রোগা মতো লোক, এত অন্ধকারেও বেশ দেখা যায়। খালি গা, কালো কাপড় লুঙ্গির মতো করে পড়া, নেড়া মাথা। টর্চ ফেলে দেখল নরেন, লোকটা খেঁকিয়ে উঠল।
তুমি এই শ্মশানের কাছে কি করছো এখন? গায়ে তো আগে দেখিনি।
নরেন কি বলবে বুঝে উঠতে পারল না, চেয়ে রইল। লোকটা বলল,
যাতে করে সেই কালো কাঠ জমে জন্ম হলেই তো, তাই হবে গায়ের বাতাসে বিষ, কাচ্চা কালুয়ার বিষ। এখানে নতুন প্রাণ আসতে দেবে নাও, নতুন প্রাণ আসতে দেবে না।
হাসছো কেন? হাসির কি আছে এতে? একদম হাসবে না বলছি, মানুষের দুঃখে হাসি পায়, ইসাজ নাকি তুমি?
মাথাটা আচমকাই গরম হয়ে গেল নরেনের। লোকটাও খানিক হক চুকিয়ে তাকাল, তারপর তাচ্ছিল্যের স্বরে বলল,
এত তেজ আসল জায়গায় দেখানোর মুরদ হবে না তোকে। আসল জায়গায় খুব বসাতে পারবি? যদি পারিস তাহলেই মানুষের বাচ্চার বাপ হতে পারবি, না তো কেলে জমের বাচ্চার বাপ হয়ে থাকতে হবে।
কি করতে হবে জানো নাকি তুমি? জানলে বদলে দাও, উপায় বদলে দাও।
সেদিন নরেন বাড়ি ফিরেছিল মাঝরাত কাবার করে, তারা ধাই খেঁকিয়ে উঠেছিল। এতক্ষণ পাহারা দিয়ে বসে থাকতে হলো তাকে, কথাও শুনিয়ে দিল ক্যাটক্যাট করে। উত্তর দিল না নরেন, ময়নার কাছে গেল। ঘুমোচ্ছে মেয়েটা, নরেনের মাথায় ঘুরছে তখন ওই লোকটার বলা কথাগুলো। আদৌ সম্ভব বোঝা বলল, ছিলই বা কে লোকটার, কে জানে। 2022 সাল। মন্দিরের ভেতর মশাল জ্বলছে, সামনে কুচকুচে কালো পাথরের মূর্তি, কাচ্চা কালুয়ার মূর্তি। তার কোলের অংশটা বেশ অনেকখানি ভাঙা, প্রায় অচেতন রাখা, শরীর ঘামে ভেজা।
অমাবস্যা পড়ে গেছে দাদাবাবু।
22 মিনিট আগে, এবার অপেক্ষা শুধু, এটুকু হলেই ব্যাস।
তিনজন মিলে চুপি চুপি একটা ভ্যানে করে নিয়ে এসেছে রাকাকে। নরেন চালিয়ে এনেছে ভ্যান, এখন ওকে শোয়ানো হয়েছে ঠিক কাচ্চা কালুয়ার সামনে। পেটটা বিভৎস খোলা, অচেতন অবস্থাতেও কুঁকিয়ে উঠছে রাকা। ওর শরীরের উপর একটা কালো কাপড় বিছিয়ে দিয়েছে ময়না, পেটের কাছটা কেবল খোলা। খোলা পেটের ভেতর স্পষ্ট বোঝা যাচ্ছে শিরা উপশিরা, হাত পা নখ মাথা দিয়ে সমানে গুঁতোচ্ছে ভেতরের প্রাণটা।
দাদাবাবু হয়ে গেছে মনে হয়, ওই যে দেখুন দেখুন, ওই যে দাদাবাবু।
নরেন আর অভি দুজনেই তাকালো ময়নার কথায়, উচ্ছ্বাসে চেঁচিয়ে উঠেছে ময়না। ঠিকই দেখেছে ও, রাকার উন্মুক্ত পেটের ভেতর থেকে দুটো সরু সূক্ষ্ম তীক্ষ্ণ দুটো জিনিস ফুঁড়ে বেরোতে চাইছে। শিং গজিয়েছে বাচ্চাটার, আজ এই অমাবস্যাতেই এটা হওয়ার কথা ছিল, এমনটাই কথা ছিল। সমানে গুঁতোচ্ছে ভেতরের প্রাণটা, মায়ের পেট ফুঁড়ে বেরিয়ে আসতে চাইছে, আসবেও সেটা।
চলো এবার এবার হাত লাগাও।
তিনজন মিলে রাকাকে শুইয়ে দিল কাচ্চা কালুয়ার মূর্তিটার একদম সামনে। এবার শুধু ওর প্রসবের অপেক্ষা।
বৌদি,
রাকার মাথার কাছে এসে ঝুঁকে পড়ল ময়না। যন্ত্রণায় কুঁকড়ে যাচ্ছে রাকা, শরীর অবশ হয়ে গেছে, পেটের ভেতর কেউ যেন ফালা ফালা করে দিচ্ছে সব।
আর একটু কষ্ট করো বৌদি, সব ভালো একটু।
চোখ মেলার চেষ্টা করলো রাকা, প্রথমটা বুঝতে পারল না ঠিক কোথায় ও। তারপর মনে পড়ল দুদিন আগে ময়নার বলা কথাগুলো, চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল রাকার।
কাঁদছো কেন রাকা, কাঁদছো কেন? তুমি কত বড় একটা কাজ করতে যাচ্ছ জানো? সারা জীবনের জন্য এই চণ্ডীপুরের অভিশাপ তুমি কাটিয়ে দিচ্ছ, কত বড় মহৎ কাজ বলো তো এটা।
এটা তোমারও সন্তান অভি।
না না না, এটা আমার সন্তান না, এটা তোমারও সন্তান না রাকা, এটা একটা শয়তান।
আমি কেন?
বলতে গিয়েও ফের কোকিয়ে উঠল রাকা, পেটের চামড়া ফুঁড়ে বেরিয়ে আসতে চাইছে একটা কিছু, বেরিয়ে এলো সরু ধারালো একটা জিনিস। চামড়া ফুটো করে বেরিয়ে এসে নড়াচড়া করছে সেটা, বাচ্চাটার নখ বাঁকানো ধারালো, রক্ত চুঁইয়ে পড়ছে রাকার পেট দিয়ে। ভেতর থেকে আপ্রাণ চেষ্টা করছে জিনিসটা বেরোনোর, ধাক্কা মারছে প্রবল।
আর একটু বৌদি, আর একটু, এখন এখনই বেরিয়ে আসবে, তারপর তোমারও মুক্তি, আর আমিও আবার মা হতে পারব।
আমারও আমারও এমনটারও বিকট কালো বাচ্চা হয়েছিল জানো, তাকে তাকে পুঁতে এসেছে আমার বর। আজকের পর আর হবে না অমন বাচ্চা, ফুটফুটে একটা বাচ্চা হবে, ফুটফুটে একটা বাচ্চা হবে আমার।
উঁচু দাঁত বের করে হি হি করে হাসছে ময়না। রাকা চোখে ঝাপসা দেখছে, অভির দিকে তাকিয়ে আছে ও, চোখ দিয়ে জল পড়েই যাচ্ছে। ও জানে ওকে মরতেই হবে, কিন্তু কেন, ওই কেন, এর উত্তরটা জানা হলো না।
ঠিক মতো করনি নাকি, ও জ্ঞানে চলে এলো কিভাবে?
ময়নার দিকে তাকিয়ে বলল অভি। ময়না উত্তরে বলল,
সবই করেছি, একদিন সেই জন্যে সব ঠিক মতো হয়েছে দাদাবাবু। আগে একটু সময়, চিন্তা করেন না।
রাগা একভাবে শুনছে ওদের কথা, অভি বোধ হয় পড়তে পারল রাগার মনের কথা। এগিয়ে এসে বসল ওর পাশে, পেটে হাত বোলাতে বোলাতে বলল,
এত বছরের সম্পর্ক রাখা, তোমার সবটা বুঝি আমি। অনেক প্রশ্ন, তাই না? উত্তর জানার অধিকার তোমার আছে। এত বড় কলঙ্ক মুক্ত করছো তুমি আমাকে। অবাক হয় না, বলছে সব। আমার বাবার নাম সোমনাথ পাল, জানোই তো, কিন্তু কোন সোমনাথ পাল সেটা তো জানো না। এই গ্রামের সেই সোমনাথ পাল যে এখানে অভিশাপ পুঁতে রেখে গেছে, কাচ্চা কালুয়া রেখে গেছে এখানে, তারই ছেলে আমি। জন্ম এখানে না, কোনো এক সাধিকার গর্ভে জন্ম আমার, কোথায় তাও ঠিক জানি না। কলকাতায় জ্যাঠার বাড়ির দৌড়ে ফেলে যায় আমাকে আমার বাবা, সাথে একটা চিঠি। তারপর জ্যাঠাই বড় করে, পড়াশোনা শেখায়, মানুষ করে আমাকে।
মানুষ? তুমি মানুষ হয়েছ?
শান্ত হও, শান্ত হও, বুঝতে পারবে না না হলে। জ্যাঠা আমাকে সবটা বলে গিয়েছিল মরার আগে। সে বিয়ে থা করেনি, কেউ ছিল না তার, সেই গ্রামে এই বাড়িতে কখনো আসেনি। জ্যাঠা বলেছিল এই বংশের করা পাপ বংশের কাউকে দিয়েই কাটাতে হবে, তবে যে সেভাবে কাটানো না, নিজের বাচ্চার বলি দিতে হবে কাচ্চা কালুয়াকে, তবেই সে তুষ্ট হবে, মুক্তি দেবে গ্রামকে। আমি যখন একটু বড়, তখন বাবা নাকি চিঠি দিয়ে সব বলেছিল জ্যাঠাকে। মরার আগে সে চিঠিও দিয়ে গিয়েছিল জ্যাঠা আমাকে। এবার আমার দরকার ছিল সন্তান, সেই জন্যই বিয়ে করা। খুব খুঁজে পেতে তোমাকে সিলেক্ট করলাম। বয়স্ক মা ছাড়া কেউ নেই, কেউ প্রশ্ন তোলার বাধা দেওয়ার নেই। তোমার এখানে ট্রান্সফার অন্য কেউ হলে প্রবল বাধা দিত। ও হ্যাঁ, তোমার এই ট্রান্সফারটাও আমারই করানো। স্কুল দিদিমণি তুমি, সেটাও তোমার প্লাস পয়েন্ট। আমি জানতাম একদিন ঠিক তোমাকে চন্ডীপুরে ট্রান্সফার করব। ওই কিছু চেনাশোনা আছে ওপর মহলে, হয়েও গেল। সব মাখনের মতো চলছে রাখা, আরেকটু, শুধু আরেকটু, ব্যাস একটু সহ্য করো।
রাখা বুঝতে পারছে না কি করবে, অসহ্য যন্ত্রণা পেটে আস্তে আস্তে গোটা হাতটা বেরিয়ে আসছে বাচ্চাটার। কালো কোকড়ানো চামড়া, মাকানো খাঙুল, রক্ত বেরোচ্ছে পেটের ক্ষত থেকে। এবার বোধ হয় চামড়া ফাটিয়েই বেরিয়ে আসবে। অভি, ময়না, ময়নার বর, নরেন তাকিয়ে আছে ওর পেটের দিকে জুলজুলে চোখ নিয়ে।
ওহ মা গো, আমাকে হসপিটালে প্লিজ নিয়ে চলো অভি, আমি আর পারছি না, আমি পারছি না অভি, প্লিজ।
হেসে ফেলল অভি ফিক করে, উত্তর দিল না। ময়না আর নরেনের দিকে তাকিয়ে বলল,
শুরু করো, সময় হয়ে এসেছে।
কান্না থামতে পার, স্থির হোক চোখ, উড়ে ছাই হয়ে যাক গায়ের এই শোক, রাক্ষসে ওই রক্ত মূর্তিতে ঢালি, নেরে কালুয়া তোর শেষ বলি।
ছড়াটা তিনজন মিলে বলতে বলতে গোল হয়ে ঘুরতে থাকলো রাকাকে ঘিরে। আর একটা হাত বের করেছে ততক্ষণে বাচ্চাটা, রক্ত বেরোচ্ছে চুঁইয়ে পেট থেকে। ময়না তিনবার ঘোড়ার পর বসল রাকার পাশে,
এবার বাসটাকে বের করতে হবে বৌদি। আর একটু কষ্ট সহ্যি করো, তারপরেই তো শান্তি।
বলেই রাকার পেটে দুহাত দিয়ে চাপ দিল, ফেটে গেল বেশ কিছুটা চামড়া, ফল বলিয়ে উঠল দুটো হাত, সাথে সাথে বেরিয়ে এলো একটা মাথা, কালো দুটো শিংওয়ালা নেড়া, তারপরেই দেখা গেল মুখটা, চোখ দুটোর জায়গায় গোলাপি মাংসপিণ্ড, মুখের চামড়া লালচে কুচকানো, ঠোঁট খানিক খোলা মোটা, ভেতরে দাঁত জিভে দেখা যাচ্ছে।
এসো 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 বাচ্চা আমার, এসো।
বাচ্চাটার মাথা ধরে ওপরের দিকে টান দিল ময়না, কাঁধ অবধি বেরিয়ে এলো, রক্তে ভেসে যাচ্ছে চারপাশ, পরিত্রাহী চিৎকার করছে রাকা। সাথে পাল্লা দিয়ে চিৎকার করে নরেন আর অভি বলে চলেছে,
কান্না থামোতে বার, স্থির হোক চোখ, উড়ে ছাই হয়ে যাক গায়ের এই শোক, রাক্ষসে ওই রক্ত মূর্তিতে ঢালি, নেরে কালুয়া তোর শেষ বলি।
কাঁসর বাজাচ্ছে নরেন, বাচ্চাটাকে আরেকটু টেনে আনতে চেষ্টা করল ময়না, তার আগেই দেখা গেল বাচ্চাটা নিজেই বেরিয়ে আসছে একটু একটু করে, মায়ের পেট চিড়ে ফাটিয়ে হাত দুটো মায়ের পেটের উপর ভর দিয়ে হামা দিয়ে বেরিয়ে এলো রাকার বুকের ওপর, গোটা শরীরটাই গোলাপি আর কালো মেশানো বাচ্চাটার, বাঁকা সরু হাত পা, বড় বড় নখ, শরীরে কুঁচকানো চামড়া, বেরিয়ে সে মাকে দেখল একবার। রাকা ততক্ষণে নিস্তেজ, রক্তে ভেসে গেছে ওর শরীর, রক্ত গড়িয়ে যাচ্ছে মেঝে দিয়ে, ও বেঁচে আছে না মরে গেছে বোঝা যাচ্ছে না, গোলাপি মাংসপিণ্ডওয়ালা চোখ দিয়ে চারপাশ দেখল বাচ্চাটা, উলু দিয়ে উঠল ময়না, কাঁসর বাজিয়ে চলেছে ওরা, হামা দিয়ে মায়ের বুক থেকে নামলো বাচ্চাটা, মেঝেতে হামা টানতে টানতে মূর্তিটার দিকে এগোতে লাগল, রক্তের ছোপ পড়ছে বাচ্চাটার হাত পা থেকে।
এবার কাজটা শেষ করো নরেন, হাত দেরি করো না।
অভি বলতেই নরেন ছুটে গিয়ে বাচ্চাটাকে কোলে নিল, পিছিল শরীর, কোনো প্রতিবাদ করল না ওটা, ওটাকে নিয়ে কাঁচা কালুয়ার মূর্তির সামনে শুইয়ে দিল নরেন, সাথে অভি ময়না। অভির হাতে একটা বড় বঁটি, নতুন চকচকে।
এক খোপে নামাতে হবে কিন্তু দাদাবাবু।
জানি জানি, তাড়াতাড়ি নাও।
সামনে থাকা কাঁচা কালুয়ার মূর্তির দিকে তাকালো অভি, কোলের কাজটা জোড়া লেগে যাবে আজ, তারপর এই মন্দির বন্ধ করে দেবে, আবার সব আগের মতো হয়ে যাবে।
নাও আমার নিজের রক্ত, নাও, তোমাকে অর্পণ করছি, এবার মুক্তি দাও, মুক্তি দাও।
বলেই বাচ্চাটার গলায় এক কোপ বসালো অভি, মুন্ডু ছিটকে পড়ল কাঁচা কালুয়ার মূর্তির পায়ের কাছে, শরীর থেকে রক্ত বেরোতে লাগলো ঝরঝর করে, কাঁসর আর উলু চলছে এদিকে, ধপাস করে বসে পড়ল অভি, তার জামায় মুখে রক্ত, মূর্তির দিকে হাত জোড় করে বলল,
এবার শান্ত হও, শান্ত হও, মুক্তি দাও।
কথা শেষ হওয়ার আগেই মন্দিরটা দুলে উঠল, ভূমিকম্প, কেউ কিছু বুঝে ওঠার আগেই একটা প্রচণ্ড বিভৎস শব্দ, ছমাস পর।
আজ কিন্তু একটু তাড়াতাড়ি যাব বাড়ি, বাচ্চাটা জর্জর দেখে এলাম, মা আছে যদিও, তবু।
হ্যাঁ শিওর, আপনি চলে যান, কাল না হয় ক্লাস নেবেন।
বলছেন?
একদম নিশ্চিন্তে যান, বাচ্চা অসুস্থ হলে মায়ের মন টেকে, তাছাড়া আপনার মেলা লিভ পাওনা আছে ম্যাডাম, যান যান যান।
হেসে নিজের টেবিল থেকে ব্যাগ ছাতা সব নিল রাকা, হেড স্যার যথেষ্ট কোঅপারেটিভ, বাকি টিচাররাও তাই, সে স্কুল থেকে বেরিয়েই রিক্সা নিল একটা, বাড়ি অন্ধকার। জানলা দরজা খোলেনি মা।
মা, খোকন এখন কেমন?
চলে এলি, ভালো করেছিস।
খোকন কেমন আছে?
ভালো।
জ্বর?
নেই।
মায়ের কথায় নিশ্চিন্ত হতে পারল না রাকা, ছুটে গেল ঘরে। খাঁচার মতো মশারি তুলে দেখল ভেতরটা, ঘুমোচ্ছে পুঁচকেটা, জ্বর নেই।
মা একটু জল দাও না গো।
দরজার আড়াল থেকে সবটা দেখছিলেন রাকার মা। মেয়ের কথায় তাড়াতাড়ি সরে গেলেন, চোখের জল মুছলেন নিঃশব্দে। কি যে হয়ে গেল মেয়েটার সাথে, বেছে বেছে তার মেয়ের সাথেই হতে হল। কেউ বিশ্বাস করবে তাদের কথা, মেয়ের কথা? এই বাচ্চা নাকি জন্মেই ওই মন্দিরের ভেতর খেয়ে ফেলেছে তিনটে মানুষকে। তখন নাকি সে মানুষের মতো ছিলই না। মেয়ের যেটুকু মনে আছে সে নাকি দানবের মতো ছিল, সাধারণ বাচ্চার মতো একেবারেই না। মেয়ের পেট ফেটে বেরিয়েছিল সে। জ্ঞান আসার পর রাকা দেখেছিল ছিন্ন ভিন্ন হয়ে পড়ে আছে তিনটে দেহ, চেনা যায় না কোনটাকে। মন্দিরের বিরাট ছাদের অংশ ভেঙে পড়েছে ওই তিনজনের উপর, ঠিক কাচ্চা কালুয়ার মূর্তির কাছে। মূর্তিটাও ভেঙে চুরমার হয়ে গেছে, নিশ্চিহ্ন বলা যায়। শুধু রাকার পাশে একটা ফুটফুটে বাচ্চা কাঁদছে, সেই বিভৎস বাচ্চাটা নেই। তাড়াতাড়ি করে নিজের পেটে হাত দিয়েছিল রাকা, কোনো ক্ষত নেই। গ্রামের কাউকে কিচ্ছুটি বলেনি রাকা, কেউ জানে না সেদিন কি হয়েছিল, জানতে পারবেও না। সে, তার ছেলে, মা তিনজন দিব্যি আছে। এই স্কুল থেকে ট্রান্সফারের জন্য চিঠি লিখেছে রাকা, দেখা যাক কবে কি হয়। সমস্যা শুধু একটাই, ছেলের বয়স 6 মাস পেরোয়নি এখনো। ছেলে কথা বলে, সেদিন হয়েছে কি, রাকা খাতা দিচ্ছিল স্কুলের, ছেলে খেলা করছে পাশে শুয়ে, মা রান্নাঘরে বা টিভি দেখছে। হঠাৎ শব্দটা কানে এলো,
সোমনাথ।
চমকে তাকায় রাকা, কোথা থেকে এলো শব্দটা? বাচ্চার গলা। ভাবতে ভাবতেই আবার
সোমনাথ,
এবার স্পষ্ট দেখল রাকা, ছেলে হাত পা ছুঁড়ে খেলছে আর হাসছে। মাঝে মাঝে বলছে নামটা, তারপর থেকে প্রায়ই এমনটা হয়। কাউকে কিছু বলেনি রাকা, মাকেও না। ছেলে তার সামনে ছাড়া কথা বলে না, আর সব সময় হাসে বাচ্চাটা রাকাকে দেখলেই।
আজ গল্প পাঠিয়েছিলেন শায়ক আমান, বিভিন্ন চরিত্রে পাপিয়া, কৌশিক, বর্ণিশা, দিদিপ্রিয়া, শায়ক, মৌপিয়া, নীল এবং আমি তোমান। স্ক্রিপ্টিং করেছে শালিনী, শব্দগ্রহণে মধুরিমা এবং আবহ নির্মাণে শায়ন। শুনলেন শ্রীতমা সেনগুপ্তের ভয়ের গল্প কালো। সকলে খুব ভালো থাকুন।